11 এপ্রিল 2018 তর্জুমানে কাবিরার বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর খতমে বুখারীর দর্স জামিয়া ইসলামিয়া বাইতুস সালাম মিরপুর 12 হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। বিগত প্রতিটি বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হবে।
তেলাওয়াত কি তামাশা? তেলাওয়াত যখন করে তেলাওয়াত ফাস্ট আমিগুলো হওয়া আনছিত, যখন কোরআন তেলাওয়াত করা হয় শোনানোর জন্য তেলাওয়াত শোনা ওয়াজিব এবং চুপ থাকা ওয়াজিব। তোমরা এটা নিয়ে ব্যস্ত, ওটা নিয়ে ব্যস্ত কথা বলতেছ, সব তো গুনাহে কবিরায় মুবতালা। হ্যাঁ, একজনে সালাম করতেছে, একজনে কথা বলতেছে, ফিস ফিস করতেছে, এই লেখাপড়ার ফায়দা কি? হ্যাঁ, আকামে শরীয়ত শিখো না, খালি খালি পড়াশোনা, ক্লাস পার করা। মাইক দাও, মাইক দিয়ে বলি। তেলাওয়াত দুই রকম, একটা হলো কোরআন শরীফ নিজের তেলাওয়াত নিজে করা, সেটা আরেকজনের শোনা ওয়াজিব না। কিন্তু যখন মজলিসে মাহফিলে তেলাওয়াত করা হয় তো সকলকে শোনানোর জন্য করা হয়, ওই সময় তেলাওয়াত শোনা ওয়াজিব এবং চুপ থাকা ওয়াজিব। অথচ দেখা যায় মাহফিল কর্তৃপক্ষ একজনকে তেলাওয়াতে লাগাইয়া দিয়ে নিজেরা আপোষে কথা বলতেছে, লোটা আনো, বদনা আনো, জগ আনো, গ্লাস আনো, এটা নেয়াও, ওটা সরাও। যারা এইসব করে সব গুণাগার হতে থাকে। এলমে দিন শেখার উদ্দেশ্য হবে আমলি জিন্দিগি বানানো। কি আমলি জিন্দিগি? এখানে তেলাওয়াত হইতেছে, ওখানে মুসাফা করো, কেমন আছেন, ভালো আছেন, কিন্তু যাইজি নেই, গুনাহের কাজ হলো। আল্লাহ তাআলার হুকুম যেখানে ইজা করি আল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তো ফাস্তামিউর অর্থ হল মনোযোগ সহকারে শুনো, ফাস্তামিউ মানে শুনো, আর ফাস্তামিউ মানে মনোযোগ সহকারে শুনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, দুই হুকুম কোরআন শরীফের মধ্যে। কিন্তু যেখানেই যাই দেখি এটার উল্টাই চলতেছে, সব জায়গায় ব্যতিক্রম জায়গা খুঁজা পাইছে কিনা আমার মনে নেই। এক আধ জায়গা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু অধিকাংশই শতকরা 99 বেশি জায়গাতে এই অবস্থা। এই লেখাপড়া করলে আর এই দিন শিখলে ফায়দা কি হলো? যেখানে মাহফিল চলে স্টেজ, এখানে একজনে বয়ান করতেছে, ওদিকে সবাই কথা বলতেছে। আজি মামলা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মাদ্রাসাগুলোর মধ্যে তো এটার ফিকির করা চাই যে আমরা শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক যাতে আমল করি, এর ব্যতিক্রম কোনো ক্রমেই না হয়, খেয়ালই থাকে না। ইমাম সাহেব যখন এক রাকাত পড়াইলেন তো দ্বিতীয় রাকাতে যখন উঠে দাঁড়ান, দাঁড়াইলে প্রথম কোন সুরা পড়বে? ইমাম যখন এক রাকাত পড়ায় দাঁড়াবেন তো এখন কোন সুরা আরম্ভ করবে? আলহামদু সুরা না তো ডাইরেক্ট আলহামদু থেকে শুরু করবে না? আরো কাজ আছে, কাজ আছে, সেটা কি? আলহামদু সুরার আগে বিসমিল্লাহ পড়া ফোকাহা কেরামের কেউ বলছেন ওয়াজিব, আর কেউ বলছেন সুন্নতে মুয়াক্কাদা। তো জোহরের আগে যে চার রাকাত সুন্নত, এটা কি সুন্নতে মুয়াক্কাদা না? এটা আমরা পড়ব না? জোহরের পরে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা না, সেটা আমরা পড়ব না, নাকি বাদ দেওয়া যাবে? তাহলে সুরায় ফাতিহার আগে বিসমিল্লাহ পড়া যে সুন্নতে মুয়াক্কাদা, সেটা আমরা ছাড়ি কেন? আল্লাহ আকবার বলে উঠাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা শুধু এক জায়গায় না, হাজার হাজার জায়গাতে, বিশাল বড় বড় মসজিদের মধ্যে এই ভুল আমরা করতেছি, খেয়াল নাই, এগুলোর উপর আমল নাই। এজন্য কোনো দিনই মুরব্বীকে নিজের মুরব্বী বানায় নেওয়া চাই, যিনি আমার ভুলগুলো দেখলে শোধরাইয়া দিবেন। রাস্তার মধ্যে একজনে ভুল করল, আপনি যদি বলেন ভাই দাঁড়ান, আপনি এটা ইসলামের আলোকে ভুল করছেন, ওই লোক কি মানবে? ওই লোক তো গুসা হবে, আপনি কে আমাকে বলার? হ্যাঁ, যদি আপনাকে উনি দিনই মুরব্বী হিসাবে মেনে নেন যে আমার যে কোনো ভালো মন্দ আপনি আমাকে বললে আমি খুশি হব, আমার জীবনের পথের দিশারি আমি আপনাকে বানায় নিলাম, আপনি কবুল করেন। এখন তো যেখানে আপনার ভুল হবে ওই লোক ধরাইয়া দিলে আপনি তাকে দোয়া দিবেন। মসজিদ থেকে বেরোইতেছেন, কয়লায় বাইর করলেন ডান পা, ওই লোক ওখানে মুরব্বি আপনার, উনি বললেন না ঠিক হলো না, হ্যাঁ আগে বাম পা মসজিদ থেকে বের করেন। মক্কা শরীফে দেখলাম আমাদেরই আপন লোক, দিনদার মানুষ, সে জুতা পড়তেছে মসজিদ থেকে বের হওয়ার সময়, তো প্রথমে পড়তেছে বাম পায়ে, বাইর হলো ভুল তরিকায়, আগে ডান পা দিয়ে বের হয়েছে। কি কথা বুঝেন নাই, তো মসজিদ থেকে বের হওয়ার সময় আগে কোন পা বের হবে? বাম পা। ওই লোক বাইর করছে ডান পা। তো আমি বললাম তো আপনি বের হয়েছেন ভুল তরিকায়, জুতা পড়তেছেন ভুল তরিকায়, আপনি মসজিদে ঢুকেন সুন্নত তরিকায় ঢুকেন, ও আবার ঢুকছে বাম পা আগে দিয়া, কোনটা করাবো তাকে? আবার বাম পা দিয়ে ঢুকলে এটাও তো ভুল। তো এইরকম অবস্থা, তো খালি ওয়াজ শুনলে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, বুঝাইতেন, আবার শিখাইতেন, আবার আমূলিভাবে সেটা নিগরানি করতেন, তত্ত্বাবধান করতেন। খালি থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল তিনি শিখাইতেন। এই প্র্যাকটিক্যাল শিখানো যেটা, এটাকে কোরআনে নাম দিছে ওয়াইউযাক্কিহিম, যে ইউআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা, একদিকে তালিম করেন, হ্যাঁ না, আবার ওয়াইউযাক্কিহিম, তাদের জীবনে এটা আসলো কিনা, কোনো জায়গায় ত্রুটি হলো কিনা সেটার দেখভাল করতেন এবং সংশোধন করে যথাযথভাবে আমলিভাবে সেটা করার শিক্ষা দিতেন। যে সেটা এখন আমরা কিভাবে করব? একজনে ভুল করলে তাকে বলতে গেলে ওই লোক গরম হয়ে যায়, যে আপনি কে আমাকে বলার, এরকম হয় না। এই জন্যই দিনই মুরব্বিও বানানো দরকার। বড় বড় আলেম হওয়ার পরও নিজের দিনই মুরব্বি বানানো জরুরি। বুখারী শরীফ সে পড়ায় কিন্তু নিজের জিন্দগিতে আমলের অভাব থেকে যায় মুরব্বির অধীনে না চলার কারণে। এক বিরহান বড় মুফতি সাহেব, শত শত মুফতি তার হাতে তৈরি হচ্ছেন, আমি তাকে দেখতাম যে মসজিদে যাইতে সময় উনি জুতা নেন ডান হাতে আর মসজিদে ঢোকেন বাম পা দিয়া। ওহো, খুব ভালো আলেম মানুষও আর আমলও ভালো। তা আমি ভাবলাম এটা ওনার অনিচ্ছাকৃত, বেখেয়ালিতে হচ্ছে। একদিন ওনার দ্বারুল ইফতা আমি ঢুকলাম, ঢুকে বললাম যে আর কেউ নেই, উনি আর আমি, আমাকে খুব মহব্বত করেন। তা আমি বললাম মুফতি সাহেব হুজুর একটা মশলা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে মানে জুতা কি ডান হাতে নেওয়া সুন্নত না বাম হাতে, এটা তাহকিক কি, এমনি আপনাদের ফয়সালা লাগে? বলে আরে মাওলানা আপনি এটা আমারও জিজ্ঞেস করেন, এটা কথা বললেন আপনি, এ জুতা তো বাম হাতে নেওয়া সুন্নত, ডান হাতে কেন নিবে, এটা তো ঠিক না। বললাম আচ্ছা জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। পরে বললাম যে মসজিদে যদি বাম পা দিয়ে ঢুকে, বাম পা দিয়ে কেন ঢুকবে, ডান পা দিয়ে ঢুকতে সুন্নত, বাম পাও কেন দিবে? বললাম আচ্ছা মাশাআল্লাহ, দেখেন আমরা আপনারা মুফতি সাহেবরা বলে দিলে তখন এটা আমাদের কাছে পাকা হয়ে যায়, তখন আমরা লোকদেরকে আপনাদের রেফারেন্স দিয়ে বলতে পারি দারুল ইফতাওয়ালা এরকম শক্ত ফতোয়া দিছে। পরে জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, উনি চলছেন আমিও চলছি, তা উনি আগে বয়সে আমার বড়, আমি ওনার পিছনে গিয়েই মসজিদের পাশে জুতা খুলে ডান হাতে নিছেন, আর যেই মসজিদে ঢুকতে নিছেন বাম পা দিয়ে ঢুকছেন। শুনতেছেন আপনারা, আমার নিজের চোখের দেখা ঘটনা, একদিনের না অসংখ্য দিনের। কিন্তু ওই মুফতি সাহেবকে আমি এটা কিভাবে বলি যে আপনি এটা ভুল করছেন? এজন্য একজন মুরব্বি বানানো জরুরি, যিনি আমার ভুলগুলো দেখলে শুধরিয়ে দিবেন। এইরকম মুরব্বিকে শায়েখ বলে। কি কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, আমলি জিন্দেগি বানানোর তৌফিক দেন।
Would you?
যেহেতু সব ব্যস্ত, কিভাবে বন্দিস্ঠিক করা যাবে? একজনে বাইক নিয়ে ব্যস্ত, আরেকজনে বোকারি সুখ নিয়ে ব্যস্ত, সাজুই ব্যবস্থা তর্বিয়ত নাই, জিন্দগি বানানো তর্বিয়তের আমাদের বড় অভাব বড় কমি।
ऐसा पढ़ते थे और पुरस्कार देवा उचित और उस्ताद को पुरस्कार देवा उचित तो सुंदर तिलावत पढ़ते माशाल्लाह। चलो القسط مصدر المقسط وهو العادل ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম যে অধ্যায় শুরু করছেন, প্রথম বাব ওহী শিরোনামে, কারণ ওহী হচ্ছে শরীয়তে পাকের প্রধান বিষয়, প্রধান বুনিয়াদ। ওহী শরীয়ত, ওহীর দ্বারাই শরীয়তের আহকাম বিধানাবলী প্রমাণিত হয়। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বপ্রথম যে বাব কায়েম করছেন, যে শিরোনাম, সেটা হলো ওহীর শিরোনাম। তিনি এতে বুঝাইছেন যে পূর্ণ ইসলামী শরীয়ত কারো কথা না, কারো বক্তৃতা না, এবং কারো চিন্তা ফিকিরের বিষয় না। এটা আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে এ প্রাপ্ত ওহী পূর্ণ ইসলামী শরীয়তের বুনিয়াদ। এতটা শক্তিশালী ইসলামের আহকাম এবং ইসলামী জিন্দগির বুনিয়াদ। এরপরে তিনি কিতাবুল ইমান থেকে শুরু করছেন। তো ইসলামের মূল বিষয় হচ্ছে ইমান, ইমান ব্যতীত কোনো কিছুই গ্রহণযোগ্য না। লাখ ভালো কাজ আছে কিন্তু তার মধ্যে ইমান নাই, ইমান নাই তো লাখ কোটি ভালো কাজের কোনো মূল্য নাই। এজন্য কিতাবুল ইমান, বহির পরে কিতাবুল ইমান দ্বারা তিনি তার কিতাবের আলোচনা শুরু করলেন, আর সর্বশেষে কিতাব তাওহীদ আনছেন বুখারী শরীফের শেষ অংশে। এর 58টি শিরোনামের মধ্যে 58 নম্বর শিরোনাম হল বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। তো ইসলামের ঈমান বিষয়ক যতগুলো জিনিস আছে সবটার মূল হল তাওহীদ, এক আল্লাহতে বিশ্বাস। তো এতে কিতাবুল ঈমান এবং কিতাবুত তাওহীদের মধ্যে যোগসূত্রের বিষয়টা এবং সম্পর্কের বিষয়টা একদম স্পষ্ট। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের দাম নির্ধারিত হবে নিয়তের দ্বারা। নিয়ত আল্লাহর জন্য তো আমল দামি, নিয়ত আল্লাহর জন্য না তো আমলের মূল্য নাই। তো প্রথম হাদিস নিয়ত সম্পর্কে, এখলাস সম্পর্কে। আর সর্বশেষ যে হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করছেন, তার মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা কালেমা যেটা আল্লাহ পাকের নিকট অনেক বেশি প্রিয়, জবানে উচ্চারণে অনেক সহজ কিন্তু মিজান পাল্লায় সেটা অনেক বেশি ভারী হবে, সে কালেমা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমার উপরে বেশি বেশি আমলের আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই হাদিসের ভিতরে উল্লেখ হল যে এই কালেমা মিজান পাল্লায় অনেক ভারী হবে। শুরুতে এখলাসের কথা উল্লেখ করলেন, এখলাস ব্যতীত আমলের কোনো ওজন নাই, কোনো মূল্য নাই। আর শেষ হাদিসে উল্লেখ করলেন সেই ওজনেরই কথা, যে আমল ভারী মিজান পাল্লাতে হবে। তো এখলাসের কারণে আমল ভারী হয়, মূল্যবান হয়। এখলাস যত বড় হয় আমল তত ওজনদার হয়। এভাবে প্রথম হাদিস এবং শেষ হাদিসের মধ্যে যোগ সূত্র এবং সম্পর্ক স্পষ্ট হল। তো প্রথমে ঈমানের বিষয়গুলো আলোচনা করলেন পুরা বুখারী শরীফের মধ্যে। ইসলামের ব্যাপক আমল সম্পর্কে, আহকাম সম্পর্কে আলোচনা করলেন। একজন মোমেনের ঈমানি জিন্দেগি থেকে, ঈমান থেকে শুরু হলো তার জীবন, তারপর আমলি জীবন। জীবন যখন শেষ, এরপর আল্লাহ পাকের সামনে উপস্থিতি, তো সেখানে আমলের ওজন হবে, হিসাব কিতাব হবে। এজন্য সর্বশেষ তিনি শিরোনাম কায়েম করছেন এবং সর্বশেষ অধ্যায় আনছেন যে আমলের ওজন হবে কালকে আমাদের ময়দানে। এতটা চমৎকার তার শিরোনামগুলো নির্ধারণের এবং স্থাপনের পদ্ধতি। এজন্যই ওলামায়ে দ্বীন বলেন ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, যে ইমাম বুখারীর শিরোনামগুলোর মধ্যে তার অনেক বেশি দিনই দূরদর্শিতা এটা স্পষ্ট হইতে থাকে। মানুষ যত আমল করে কালকে আমতে সেটার ওজন হবে, এবং কোরআন হাদিসের প্রমাণাদি আছে। এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেক আমলের পাল্লা ভারী হবে তো সে জান্নাতি হবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, নেক আমলের পাল্লা হালকা হবে তো তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। এই আয়াতে পাকের মধ্যে আমলের ওজনের কথাই আলোচনা হল। আরেক আয়াতে তো আরো স্পষ্ট, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কাল কিয়ামতে ওজন যে হবে এটা চূড়ান্ত বিষয় এবং ফাইনাল। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তো তারা কামিয়াব। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যাদের নেকির পাল্লা হালকা হবে, ভারী হবে না, তো তারা নিজের জীবনকে ধ্বংসকারীর দল। আল্লাহ আমাদের ওই দল থেকে হেফাজত করেন। এই আয়াত সমূহের মধ্যে কিয়ামতের দিন যে আমলের ওজন হবে এই বিষয়টা একদম স্পষ্ট। এবং হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের যে ওজন হবে সেটা স্পষ্ট ভাষায় ঘোষণা করে গেছেন। রোজা, নামাজ, জিকির, তেলাওয়াত এবং তাকওয়া, পরহেজগারি, গুনাহ খাতা, মানুষের যা কিছু কর্ম এই সবটারই কাল কিয়ামতে ওজন হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকারী আবু দাউদ, তিরমিজি এবং সহিহ ইবনে হিব্বানে হাদিস আছে, হাদিসে মারফু, যে মা ইউজাউ ইয়াউমাল কিয়ামতে ফিল মিজান আসকালু মিন খুলুকিন হাসান, সুন্দর চরিত্রের চেয়ে কোনো ভারী জিনিস কাল কিয়ামতে মিজান পাল্লায় থাকবে না, ওজন করা হবে না এত ভারী আর কোনো জিনিস সুন্দর চরিত্রের চেয়ে। এ হাদিসের মধ্যে যে ওজন করা হবে এই বিষয়টারই আলোচনা হল। আর এক হাদিসে আরো স্পষ্ট বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা ফাতুজানুল হাসানাতু ওয়াসাইয়্যাত, কিয়ামতের দিন মিজান পাল্লা কায়েম হবে এবং মানুষের নেক বদ সবটারই ওজন হবে, পরিমাপ হবে। এজন্যই আহলে হকের সমস্ত ওলামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের এটা আকীদা যে মানুষ যা কিছু আমল করে, কর্ম করে, সরাসরি সেটারই ওজন হবে, আহলে হকের মধ্যে এক আধজনেরই খানিকটা ব্যতিক্রম আছে, যেমন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, কিন্তু বাকি সকলেরই এটাই আকিদা যে মানুষের আমলের কাল কিয়ামতে সরাসরি আমলটারই ওজন হবে। মুতাজিলা ফিরকা তারা বলে যে আমলের কোনো ওজন হবে না। কুরআন হাদিসে যেখানে আমলের ওজনের কথা আলোচনায় আসছে তার মানে হলো আল্লাহ পাক ইনসাফ করবেন, বিচার করবেন। বিচার করাটাকেই কুরআন হাদিসে এইভাবে আলোচনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তো তাদের বিষয়টা কেন তারা ওজন করা হবে বিষয়টা মানে না, তারা বলে যে কোনো একটা বস্তু হয় তো তখন সেটার ওজন করা যেতে পারে, কিন্তু একটা গুণ সেটার কেমনে ওজন করে, একজনের বিদ্যার ওজন কিভাবে হবে, সেটাকে কোনো পাল্লায় দিকটিতে কি মাপা সম্ভব, একজনের বিবেকের ওজন কেমনে হবে। তো এইভাবে আড়াল যেগুলো সেগুলোর তো পরিমাপ সম্ভব না, ভাত হয়, মাছ হয়, তরকারি হয়, কাঠ হয়, লোহা হয়, এগুলো পরিমাপযোগ্য বিষয়। কিন্তু মানুষের গুণাবলী তো আমলও মানুষের গুণাবলীর অন্তর্ভুক্ত, যেটাকে আরবিতে আরাজ বলে। এই সিফাত বা আরাজ এটা তো পরিমাপযোগ্য বিষয় না। তো তারা বিবেকের আলোকে বিষয়টাকে চিন্তা করে তখন বলছে যে যে মানুষের আমলের ওজন হবে না। তো তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামায়ে দ্বীনের এটা আকীদা এবং বিশ্বাস যে মানুষের আমলের ওজন হবে। বাকি কিভাবে ওজন হবে, তো মুতাজিলাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়া আহলে হক ওলামা বলছেন যেহেতু কোরআন হাদিসের আলোকে আমলের ওজনের বিষয়টা চূড়ান্ত, তো ওজন তো হবেই, তবে দুইভাবে হইতে পারে। একটা হলো যে আমলকে একটা শরীর দেওয়া হবে, ওই শরীরটার ওজন হবে। কেউ বলছেন না যে আমলের ওজন না, যে আমল যে আমল নামার ভিতরে লেখা থাকবে সেই সহিফায় আমলের ওজন হবে। আবার কেউ বলছেন তৃতীয় এক দল যে আল্লাহ পাক ভালো শরীর সৃষ্টি করবেন, খারাপ শরীর সৃষ্টি করবেন, জাসাদ তৈরি করবেন। তো নেক আমলগুলো ওই ভালো শরীরের ভিতরে ভালো বস্তুটার মধ্যে রুহের মতো প্রবেশ করবে, পর ওই বস্তুটাকে ওজন করা হবে। আর খারাপ শরীরের ভিতরে খারাপ জিসিমের মধ্যে খারাপ আমলগুলো রুহের মতো প্রবেশ করবে, তখন ওই দেহটার ওজন করা হবে। কেউ এই কথা বলছেন, কিন্তু আহলে হকের ওলামাদের এটাই ফাইনাল আকিদা বিশ্বাস যে না, একদম হুবহু আমলেরই ওজন করা হবে। কোরআন হাদিস থেকে এই বিষয়টাই স্পষ্ট হয়ে ওঠে। তো আগের যুগে এগুলো বোঝানো মানুষকে মুশকিল ছিল, কিন্তু এখন এটা সহজ হয়ে গেছে। এখন তো তাপমাত্রার ওজন হয়, পরিমাপ হয়, কত এখন তাপমাত্রা যে সব বলা যায়। এখন 28 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি, 35, 40, 42 ডিগ্রি সব কিছুই এখন পরিমাপ হয়। ঠান্ডা কত মাত্রার সেটাও পরিমাপ হয়, এবং তাপমাত্রা কত তাও পরিমাপ হয়, হাওয়া বাতাসের পরিমাপ হয়। তো তার মানে যেগুলো আরাজ ছিল, যেগুলো কায়েম বিল গায়র, কায়েম বিজ্জাত না, ওইসব জিনিসেরও এখন পরিমাপ হয়। জ্বর কত মাত্রা সেটা মাপে বলা যেতে পারে। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু তাহলে কাল কিয়ামতে মানুষের আমলের ওজন কেন করতে পারবেন না, সরাসরি আমলের ওজন কেন করতে পারবেন না, আল্লাহ তো কাদেরে মুতলাক। যাই হোক, তো এটা চূড়ান্ত বিষয় যে মানুষের আমলের ওজন হবে। এই পক্ষে ইমাম বুখারী রহমাল্লাহ সরাসরি শিরোনাম কায়েম করছেন যে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন যে আমি মিজান পাল্লা কায়েম করব কাল কিয়ামতে, ইনসাফ ওয়ালা মিজান, যে মিজান পাল্লা কায়েম হবে সেটা ইনসাফ ওয়ালা, বিলকুলই তার দ্বারা ন্যায় বিচার হবে, কারো উপর কোনো জুলুম হবে না। ওয়ান বনি আমাল বনি আদম কাউলহম তুজান, বনি আদমের যা কিছু আমল কাউল কথাবার্তা সবটারই নিঃসন্দেহে ওজন হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শিরোনামের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটাকে স্পষ্ট ভাষায় তুলে ধরছেন, যার পক্ষে দলিল প্রমাণাদি একটু আগে আলোচনা হল। মিজান কি জিনিস? নাজাউল মাওয়াজিন, মিজানের বহুবচন মাওয়াজিন। এই কারণে কেউ কেউ এটা ধারণা করছেন যে হয়তো বা প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা এক একটা মিজান কায়েম হবে। কেউ বলছেন বহুবচন দ্বারা বোঝানো হয়েছে যে এক এক আমলের জন্য এক এক মিজান, নামাজের জন্য আলাদা মিজান, রোজার জন্য আলাদা মিজান, এমনটা হতে পারে। কিন্তু ওলামায়ে দ্বীনের মুহাককিনের অধিকতর ধারণা এটা যে না, কেয়ামতের দিন একটা মাত্র মিজান পাল্লা কায়েম হবে, একটাই মিজান থাকবে। এক বর্ণনাতে আছে মওকুফ রেবায়েতে যে মিজান পাল্লা এরকম হবে যে লাহু লিসান ওয়া কিফাতান, একটা দাড়ি এবং দুইটা পাল্লা হবে। এক বর্ণনা আছে যে সাহেবুল মিজান, যিনি ওজন করবেন তিনি স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম হবেন। তো এখানে আয়াতে পাক আল মাওয়াজিন বহুবচন আনার উদ্দেশ্য হল যে মিজান যদিও একটা হবে কিন্তু সে বিভিন্ন মানুষ আমলকারী প্রত্যেকের জন্যই মিজান, তো আমলকারীদের দিকে নজর করে এটাকে বহুবচন আনা হয়েছে। আল মাওয়াজিন এটা জমা, এর সিফত আল কিস্ত ওয়াহেদ, তো দুইটার ভিতরে তাতাবুক হল আল কিস্ত মাসদার, সিফত ওয়াকে হয়েছে মাসদার, এটা ওয়াহেদ তাসনিয়া জমা সর্ববিষয়ে বরাবর যখন সিফত হয়। আর কেউ বলছেন যেটা মাসদার তবে এর মুজাব মাহজুব আছে, নাজাউল মাওয়াজিনা জাওয়াতিল কিস্তি, জাওয়াত লফজ এখানে মাহজুব আছে। কেউ বলছেন আল কিস্ত এখানে মফুলিল্লাহু, নাজাউ আল কিস্তা মানে ইনসাফের জন্য মিজান কায়েম করব। লিয়াউমিল কিয়ামা লাম হয়তো লিত তালিল মানে লি হিসাব ইয়াউমিল কিয়ামা, অথবা লাম বেমানা ফি ফি ইয়াউমিল কিয়ামা। কেউ বলছেন লাম লিত তাওকিত ইয়ানি লি ওয়াক্তে ইয়াউমিল কিয়ামা। বহরহাল ওয়াকাল মুজাহিদ আল কিস্তাস এবং আল কুস্তাসও পড়া যায়। এখানে যে শব্দ আসছে আল কিস্ত, এটার প্রসঙ্গে ইমাম বুখারী দেখাইতে চাইছেন যে কোরআন শরীফের কাছাকাছি আরেক শব্দ আছে আল কিস্তাস, এর ব্যাখ্যা করছেন ইমাম মুজাহিদ আল আদলু, আল কিস্তাস মানে আল আদলু ইনসাফ, ইনসাফ ওয়ালা বীর রুমিয়া। যদিও কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়া, কোরআন নাজিল করছে আরবি ভাষায়, তার মধ্যে গায়রে আরবি আসলো কিভাবে? তো মানে গালেব অংশ হল যে আরবি ভাষা, আর অনারব শব্দ কখনো কখনো একদমই কদাচিত এর ভিতরে ব্যবহার হয়েছে, এটা এই আয়াতের উপর এর কারণে কোনো এসকাল হইতে পারে না। মূল তো মূল এবং ব্যাপকভাবে তো আসলে সবটা আরবি। আর উমদাতুল কারিওয়ালা বলছেন যে আসলে যে এটা ইত্তেফাকুল ওয়াজাইন, অর্থাৎ আরবিতেও যে রুমি ভাষায় যেরকম কেস্তাস, আবার আরবিতেও সে কেস্তাসই ব্যবহার হয় একই অর্থে, এটা রুমি ভাষা না, এটা সরাসরি আরবি ভাষাই। যাই হোক, ওয়াইকাল আল কিস্ত মাসদার আল মুকসিদ, কাসাতা ইয়াকসুতু বাবে জরাবা থেকে যখন আসে এর অর্থ হয় জুলুম করা, এজন্য আম্মাল কাসিত ফাহু আল জায়র, কাসেত মানে জুলুমকারী। আর আকসাতা বাবে ইফাল থেকে যখন হয়, বাবে ইফালের এক খাসিয়ত হল বৈশিষ্ট্য হল সলবে মাখাজ, তো সলবে জুলুম এই অর্থ হবে আকসাতার অর্থ, জুলুম সলব হলে তখন সেটা আদলের অর্থেই হবে। এজন্য আকসাতা বাবে ইফাল থেকে অর্থ হয় ইনসাফ করা। এখানে ইমাম বুখারী বলছেন ওয়াইকাল আল কিস্ত মাসদার আল মুকসিদ, কিস্ত মুকসিদের মাসদার, তো মুকসিদ তো বাবে এফআল ইসমে ফাইল, এর মাসদার তো কিস্ত না বরং একসাত, তো এইটা কিভাবে বলতে পারলেন? আসলে এখানে ইমাম বুখারীর উদ্দেশ্য এই কথা বলা যে আরবি ভাষায় অনেক সময় যে মাসদার থাকে মজিদ ফির মধ্যে, তো মজিদ ফির জাওয়ায়েদকে হজব করে দিয়া মুজাররাদেরই শব্দটাকে মজিদ ফির অর্থে ব্যবহার করা হয়, তো ওই মাসদার হল মাহজুফ জাওয়ায়েদ। যেমন কাদরুন এটা তাকদীরের জায়গাতে ব্যবহার হয়, অনুরূপ কিস্তুন এটা একসাথের জায়গাতে ব্যবহার হয়, এই কথাই ইমাম বুখারী এখানে বুঝাই দিতে চেয়েছেন। বহরহাল তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটাই আকিদা, চূড়ান্ত আকিদা যে কিয়ামতের দিন আমলের ওজন হবে। হাদিস শরীফ যেটা ইমাম বুখারী এখানে উল্লেখ করছেন সর্বশেষ, এই পুরো হাদিসটা এই সনদের দিক থেকে এটা হাদিসে গরিব বা ফরদে মুতলাক, কারণ এই হাদিস সাহাবাদের মধ্যে সেরে হযরত আবু হুরায়রাই এর বর্ণনাকারী, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য হযরত আবু যুরা, ওনার সাথে আর কেউ নাই, ইনি এক্ষেত্রে রাভি হিসাবে মুনফারেদ। তার শিষ্য উমারা ইবনুল কাকা, তিনিও মুনফারেদ। তার শিষ্য মুহাম্মদ ইবনে ফুজাইল, ইনিও মুনফারেদ। তার সঙ্গে আর কেউ নাই। তো এইভাবে দেখা গেল যে ইমাম বুখারী শুরুতে যে হাদিস উল্লেখ করছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেই হাদিসটাও হাদিসে গরীব, আর সর্বশেষ যে হাদিস আনছেন সেটাও হাদিসে গরীব। এটা আশ্চর্য ধরনের এক বিষয় ওনার, যে বাব প্রথম বাব শেষ বাবের মধ্যে মিল, এবং প্রথম হাদিস শেষ হাদিসের মধ্যেও একটা মিল এবং যোগসূত্র, এবং প্রথম সনদ আর শেষ সনদের ধরনও অবিকল একদম একরকম। বহরহাল আর প্রথম হাদিস উল্লেখ করছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্র পরিচালনা করতেন। আর শেষ হাদিস উল্লেখ করছেন হযরত আবু হুরায়রা থেকে, যিনি ছিলেন একদম সারা জীবন দরবেশ মেজাজের মানুষ। এতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ইঙ্গিত করছেন যে জীবনটা একজন দরবেশের মতো কাটায় দেওয়া চাই, যদি আল্লাহ পাক তোমাকে আমিরও বানান। যাই হোক, কালিমাতান এটা কালিমা কালামের অর্থে, যেমন কালিমাতু শাহাদা, তো পুরা এক কালামকে জুমলাকে কালিমা বলা হয়েছে। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, হাবিবাতান অর্থ মাহবুবাতানে, যে দুইটা কালিমা এরকম যেটা রহমানের নিকট অনেক প্রিয়, তার মানে এই কালিমা দুটা যে পড়ে তো সেই বান্দাই সে আমলকারী আল্লাহ পাকের একান্ত প্রিয় পাত্র হয়ে যায়। আর আসমায়ে হুসনার মধ্যে আর রহমানকে এখানে উল্লেখ করার দ্বারা হাদিসের মধ্যে উদ্দেশ্য যে কালিমা দুইটা এত প্রিয় যে আল্লাহ পাকের খাস রহমত ব্যাপকভাবে ওই বান্দার দিকে মুতাওয়াজ্জি হয়ে যায় যে বান্দা এই কালিমা পড়ে এই জিকির করে। হাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, এখানে হাবিবাতান হাফিফাতান সাকিলাতান ফিল মিজান আলাল লিসান, বাহ্যিকভাবে এটা সাজা, কথা বলা হচ্ছে মিলায়া মিলায়া, তো হাদিসের মধ্যে সাজা একদম মিলায়া মিলায়া কথা বলার অভ্যাস, এটাকে অপছন্দ করা হয়েছে, মজাম্মত করা হয়েছে। তো সেটা ওই ক্ষেত্রে যেটা কাহেনরা করে, অথবা ওই ক্ষেত্রে যখন সেটা তাকাল্লুফের সাথে করা হয়, কৃত্রিমভাবে চিন্তা ভাবনা করে এটা তৈরি করা হয়। আর এখানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কৃত্রিমভাবে বলেন নাই, অন্তরে আল্লাহ পাক যেভাবে ঢালছেন, আপনাতেই যেভাবে বেসাক্তা আসছে স্বতঃস্ফূর্তভাবে, সেটা তিনি বলছেন, এর ভিতরে কোনো খারাপই নাই, বরং এটা প্রশংসনীয় বিষয়। আর তাছাড়া ওই সাজা ওই মিলানো কথা এটা অসুন্দর, যেটা বাতিলের উপরে, যেটা বাতিল সম্পর্কিত বাতিলের উপরে যে কথা বলা হয়, কিন্তু যেটা সুন্দর কথা সেটা যদি মিলিয়ে বলা হয় তা সেটা দোষণীয় নয়। সাকিলাতান ফিল মিজান, এটাই হলো তরজমাতুল বাবের সঙ্গে সম্পর্কওয়ালা অংশ, যে নাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা আমাল বনি আদম কওলহুম তুজান, তো তরজমাতুল বাবের ইসবাত হয় এই অংশের দ্বারা, সাকিলাতানি ফিল মিজান, এখানে মিজানের উল্লেখ আছে এবং সেই মিজানের ভিতরে আমল ভারী হবে, তার মানে আমলের ওজন হবে, দুইটা বিষয়েরই এক জায়গায় উল্লেখ হল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো কালিমাতান এখানে তরকিবের দিক থেকে মওসুফ, হাবিবাতান প্রথম সিফত, খাফিফাতান দ্বিতীয় সিফত, সাকিলাতান তৃতীয় সিফত, এভাবে মওসুফ আর তিন সিফত সহ মিলে এটা খবরে মুকদ্দম। আর সুবহান আল্লাহ ও বিহামদি জুমলা মুআক্কাদ, আর সুবহান আল্লাহ আজিম মুআক্কাদ, এ দুইটা মিলে এটা মুবতাদা মুআখ্খার। আর সুবহান আল্লাহ ও বিহামদিহি এর মধ্যে দুই তিন তরকিব হইতে পারে। সুবহানা যখন উল্লেখ হয় ওখানে ফেল অবশ্যই মাহজুব থাকে, ফেলটা হজব করা ওয়াজিব, এইভাবে সুবহানা ইস্তেমাল হয়। সুবহানা তাসবিহের অর্থে, তো এর অর্থ হল উসাব্বিহুল্লাহ তাসবিহান, ইয়ানি ইউনাজ্জিহুল্লাহ আনিন নাকায়েস ওয়াল উয়ুব কুল্লিহা, আল্লাহ পাক সকল দোষ ত্রুটি থেকে, অসম্পূর্ণতা থেকে পবিত্র, সেই কথা আমি ঘোষণা করতেছি। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। তো উসাব্বিহুল্লাহ ওয়াও হালের জন্য মুতালাব্বিসান বিহামদিহি, তাহলে বিহামদিহি পর্যন্ত এক জুমলা হল। আরেক সুরত হল যে উসাব্বিহুল্লাহ ও আতালাব্বাসু বিহামদিহি, তো দ্বিতীয় জুমলা প্রথম জুমলার উপরে আতফ হবে। আর তৃতীয় সুরত হল উসাব্বিহুল্লাহ তাসবিহান ও উসনি আলাইহি বিহামদিহি, তো তখন দুইটা জুমলা পৃথক পৃথক হল, একটার ভিতরে তাসবিহের মানা আর একটার ভিতরে হামদের মানা থাকবে। তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা, আর হামদ মানে আল্লাহ পাকের কামালাত এবং গুণাবলী মানে এটার বর্ণনা। তো আল্লাহর সিফতগুলো দুই প্রকার, একটা হলো সিফাতে সালবিয়া আর একটা সিফাতে সুবুতিয়া বা ইজাবিয়া, অথবা অন্য ভাষায় সিফাতে একরামিয়া বা সিফাতে জালালিয়া, আরেক ভাষায় সিফাতে জামালিয়া সিফাতে জালালিয়া। তো দুই রকমের সিফাত আল্লাহ পাক, যেমন আল্লাহ পাক চিরঞ্জীব, হায়াত আল্লাহ পাকের এক সিফত, এলম আল্লাহ পাকের এক সিফত, কুদরত আল্লাহ পাকের এক সিফত, এগুলো সিফাতে সুবুতিয়া। আর কিছু আছে সিফাতে সলবিয়া, যে এই দোষগুলো থেকে ত্রুটিগুলো থেকে আল্লাহ পাক পবিত্র, যেমন লা শরীক লাহু, লা ওয়ালিদ লাহু, লা ওয়ালিদ লাহু, লা আইব লাহু, এই ধরনের সিফাত। তো সুবহানাল্লাহ বলতে এই সিফাতে সলবিয়া যা সবটারই যেন একসঙ্গে বয়ান হয়ে গেল। আর বিহামদিহি হামদ কামালাতের বয়ানকে বলে, আসানাউল জামিল আলাল জামিল আলা ওয়াজহি তাযীমি ওয়া তাবজীল, তো আল্লাহ পাকের সমস্ত কামালাতের বয়ান হল শুধু এক শব্দের দ্বারা বিহামদিহির মধ্যে, মানে এমন একটা জিকির এটা যার মধ্যে আল্লাহ পাকের সবগুলো গুণাবলীর একসঙ্গে বর্ণনা হল, এত বড় জামে এবং ব্যাপকার্থবোধক এই জিকির। তো এই জিকিরের উপরে আমলের আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি তৌফিক দান করেন। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যিনি কিতাব শুরু করলেন ঈমানের অধ্যায়ের দ্বারা, পূর্ণ কিতাবে বিভিন্ন প্রকার আমল বয়ান করলেন, সর্বশেষ হাদিস আনলেন জিকিরওয়ালা, তার মানে এক মুমিনের জীবনে জিকির খুব থাকা চাই, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন ঈমানওয়ালারা তোমরা আল্লাহ পাকের খুব খুব জিকির করবে, বেশি বেশি জিকির করবে। জিকিরের বড় মর্যাদা, বড় ফজিলত। বুজুর্গান দীন বলেন যে জিকির যখন কিছু বান্দারা করে সেই জিকিরের মজলিস মাহফিল হয় নূরের মাহফিল, জিকিরের মাহফিল রহমতের মাহফিল, জিকিরের মাহফিল সাকিনার মাহফিল, জিকিরের মাহফিল হয় ফেরেশতাদের মাহফিল। আল্লাহ তাআলা জিকিরের অভ্যাস করার আমাদের সকলকে তৌফিক দান করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلمين ومسلمات اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا اللهم ادشغلك معاف کریں اللهم ادرك معاف کرے دین اللهم ادرك اپنے محبت دان کریں معرفت دان کریں ایمان کامل نصیب کریں اخلاص و احسان کامل نصیب کریں انترٹکے جیونٹکے نور پوری پورن کرے دین سب گناہ تکر ہمت دان کریں سنت مطابق زندگی دان کریں اپنا کے سنتشت کرار پیپاسا آمدر کے نصیب کریں اپنر محبت بھالو بسر نیسا ہے اللہ آمدر شکل کے دان کریں سب گناہ معاف کرے دین آمدر جنو جنت الفردوس منظور کریں جہنم تھی آمدر کے نجات دان کریں اولیاء صدقین المدہ آمدر کے شامل کریں اے اللہ جی طالب علم بھائرا ایبار دورہ حدیث سمپن کرلین اے اللہ ادھر کے بڑو بڑو عالم بڑو بڑو اولیاء حساب اپنی قبول فرمان جی استاد را تدر اوپر محنت کرسین استاد در کے دونوں جہانے بڑو مرتبہ دان کریں جی مسلمان بھائرا اے دینی کے بہت ہی شانے سنگ جوڑی تو جان مال قربان کرے ذرا خدمت کریں سمے دین فکر کریں تدر کے دو جہانے اپنی کامیاب بنائے دین دو جہانے آپ کی پرسکرت کریں دو جہانے سمانت کریں اے اللہ بچہ دیر جرا علم دین سیکھتے سے ادھر ماں باپ چکھ شیتلتا ہے ادھر کے بنائے دین ماں بابا ایبن مربی دیر ابھیبھاوک دیر ایبن یہ دینی پرتشان سہایتا کاری دیر نجات اسیلا روپے اپنی طالب علم بھائی دیر سکل کے قبول کریں یہ پرتشان کے قیامت پرجنت قائم رکھیں یہ ضرورت سموہ کے آسمانی خزانہ تھے کہ اپنی پورا کرے دین سب مشکل آسان کرے دین سب پریشانی تھے کہ حفاظت کریں اے اللہ پرتشان دین دین اور بیشی انتی اگرگتی اپنی دان کریں جرا پرتشان انتی اگرگتر ساتھ سمپرکت اے اللہ تدر حیات برکت دان کریں علم و عمل مال دولت برکت دان کریں ویبسا بانیجر مدد برکت دان کریں اے اللہ آمدر کے معاف کریں نیک زندگی نیک عملر توفیق آمدر کے دان کریں آمدر دیشر اوپر رحمت نازل کریں تمام فتنہ بسنکھلا تھے کہ کھوتی خرابی تھے کہ آمدر دیش تک اپنی حفاظت کریں مسلمان در دیشر اوپر اپنی خاص رحمت نازل کریں اے اللہ آمدر جنو جا درکار آمدر دیشر جنو جا درکار اپنر افرون تو خزانہ تھے کہ بھندر تھے کہ آمدر کے دان کریں آمدر دیشر زمین زمین بھیترے افرون تو برکت دھارا اپنی نازل کریں اے اللہ افرون تو خونی سمپد زمین مدہ اپنی نصیب کریں سیگلو اتلو نہرون کرا ایبان سیگلو شد ببھار کرن مدہ شکتی خمتا ہو اما دیری راستو کے اپنی دان کریں سمگر مستیب جہان روپر رحمت نازل کریں مسلمان در کے تمام ظلم تکے مظلومیت تکے اپنی حفاظت کریں سارا بیشتر مسلمان پریشان سارا دنیا تے مسلمان نیر جاتی تو اے اللہ مسلمان در کے ای بھائنکر عبستہ تھے کہ اپنی نجات دان کریں ای بیپاد جنک عبستہ تھے کہ مکتی دان کریں اے اللہ جارا ایمان والا حق والا سنت طریقہ والا تدر کے اپنی بیشت بابی شہاد جو کریں اے اللہ تدر کے اپنی حفاظت کریں ظالم در ہاتھ تھے کہ اپنی مسلمان در کے رکھا کریں اے اللہ مدر مجلس کے محفل کے قبول کریں اے اللہ ایخانر علماء دین کے قبول کریں طالب علم بھائی در قبول کریں سہجوگیتا کاری در قبول کریں مدرسہ جارا پرتیبیشی تدر کے قبول کریں تمام دعا مناجات کے رحمت للعالمین سید المرسلین صلی اللہ علیہ وسلم برکت اپنی قبول کریں اے اللہ یہ حدیث پاک مبارک مجلس سے جار ذکروں نے ایک ادشوا سے اپنی پورا کریں سب مشکل آسان کرے دین سب پریشانتی کے شکل کے نجات دیے دین ایمان شتے نیک عمل شتے عافیت شتے آمدر کے زندگی دین جکن دنیا تک اٹھا بین আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। তমাম দোয়া মোনাজাতকে হে মেহরবান, হে দয়াবান, হে আরহামুর রাহিমিন, নিজ গুণে নিজ দয়াতে আপনি কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।